বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি আশু চট্টোপাধ্যায়ের রচিত রাত্রির অতিথি। গল্প পাঠে ঝন্টু এবং হরপ্রসাদের চরিত্রে সৌরভ। শুরু হচ্ছে আশু চট্টোপাধ্যায়ের রাত্রির অতিথি।
মধ্যরাত্রির অতীত হয়ে গেছে, শরীরে এবং মনে ক্লান্তি অনুভব করলাম। দুই হাত মাথার ওপর প্রসারিত করে দিয়ে উঠে দাঁড়ালাম। এবার বিশ্রামের সময় হয়েছে, ঘুমের সমুদ্রে স্নান করে আবার সজীব হয়ে ওঠা যাবে। বাইরে মশিকৃষ্ণ রাতে পথের আলোগুলো মিটমিট করে জ্বলছে। কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, ওরা নিদ্রামগ্ন শহরের অতন্দ্র প্রহরী, সকলের ধন প্রাণ রক্ষা করছে। দূরে একটা রিকশার শব্দ শোনা গেল, বোধহয় কোনো প্রমোদ বিলাসী গৃহে ফিরছেন। বসবার ঘরের আলোটা নেভাবার জন্য সুইচে হাত দিয়েছি, এমন সময় স্পষ্ট মনে হলো রিকশাটি আমার বাড়ির সদর দরজায় এসে থামল। এবং তারপরেই কড়া নাড়ার শব্দ হলো, আলো আর নেবানো হলো না। অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলাম, এত রাতে কি আবার জ্বালাতন করতে এলো, নিশ্চয়ই প্রয়োজন বা বিপদ গুরুতর। তাড়াতাড়ি নিচে এসে নিজেই দরজা খুলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। দরজার সামনে জনহীন রাস্তায় গ্যাসের সীমিত আলোয় একা দাঁড়িয়ে সুলতা। কোনো কথা বললাম না, অন্য ব্যক্তি হলে ওখানেই হয়তো উচ্চস্বরে বলে উঠত, এ কি লতা, এত রাতে একা এসেছো, এ কি কি কাণ্ড, কি হয়েছে বলো তো। কিন্তু আমি কোনো কথা বলিনি, কাজটার অসগুণতার কথা বুঝবার মতো বুদ্ধির সুলতার নিশ্চয়ই ছিল, তবু সে এসেছে বা তাকে আসতে হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। হয়তো স্বামীর সাংঘাতিক অসুখ, জীবন মৃত্যুর প্রশ্ন, মধ্যরাত্রির এই বাড়াবাড়ি হয় অনেক অসুখের, কিংবা হয়তো স্বামী এখনো বাড়ি ফেরেনি, এদিকে ছেলেটি হয়তো অসুখে যায় যায়। কিন্তু তাই যদি হবে, ডাক্তারের কাছে না গিয়ে অত দূর থেকে আমার এখানে আসবার কি মানে, হয়তো হাতে টাকা নেই। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চিন্তার কোনো মানে হয় না, যখন ওপরে গিয়ে সুলতাকে বসালেই তার কাছ থেকে সব খবর পাওয়া যাবে। তাকে কিছু বলতে হলো না, সদর দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে যখন উঠতে লাগলাম তখন সে আমার পিছু পিছু উঠে এলো নিঃশব্দ পায়ে। বসবার ঘরে ক্ষীণ আলোয় তাকে লক্ষ্য করে আরো বিস্মিত হলাম, চোখ বসে গেছে, কালো, মুখে কি যেন কালি মাখিয়ে দিয়েছে, মাথার এক রাশ চুল এখনো ঘাড়ের উপস্থিতিকৃত, যেন সন্ধ্যার অরণ্য স্বপ্ন। ঘরের মাঝখানে সে নিঃশব্দে দাঁড়িয়েছিল, কিন্তু মনে হচ্ছিল সে বুঝি এখনই ক্লান্তিতে ভেঙে পড়বে। তার দিকে একটা আরাম চেয়ার টেনে এনে বললাম, বসো। তখন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, বসো বসো লতা, আগে একটু বিশ্রাম করে নাও, তারপর সব কথা শুনবো। একটু চা বা কফি খাবে কি, তাহলে স্টোভটা জ্বালিয়ে করে দি। সুলতা কোনো কথা না বলে চেয়ারে তার শীর্ণ শরীরটা এলিয়ে দিল। এতক্ষণ ভালো করে লক্ষ্য করিনি, এখন দেখে মর্মাহত হলাম। তার শরীরে মাংসের যেন লেশমাত্র ছিল না, সেই সুলতার যে এমন দশা হয়েছে কে জানত। অনেকদিন তার খোঁজ খবর রাখিনি, নিজের সমস্যা নিয়েই ব্যস্ত ছিলাম। অবশ্য বিয়ের পর দেখে এসেছিলাম সে সুখী ছিল, তারপর পুত্রের অন্নপ্রাশনের উৎসব প্রাঙ্গণে তাকে হাস্যমুখরূপেই দেখেছি। স্বামী হরপ্রসাদ রূপে গুণে দেব দুর্লভ না হলেও ফেলনা নয়, সংসারের অর্থের প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না, সুতরাং ঈশ্বরের অনুগ্রহ লাভে সে বঞ্চিত হয়নি। তবু এমন হতশ্রী সে কেমন করে হলো, এবং আজ এমন কি বিপদ ঘটল যে লোক লজ্জা জলাঞ্জলি দিয়ে সে আমার কাছে এত রাতে ছুটে এসেছে। আমার আতিথেয়তার নিমন্ত্রণে সে কোনো সাড়া না দিয়ে চুপ করেই বসে রইল। যেন ওই চেয়ারটিতে অমনি নীরবে বসে থাকবার জন্যই সে এখন এখানে এসেছে। আমি তাকে বিন্দুমাত্র তারা না দিয়ে নিপুণ যত্নের সঙ্গে একটা সিগারেট ধরালাম। গন্ধ নাকে যেতেই সে যেন একবার সচকিত হয়ে আমার দিকে তাকালো, কারণ এই বলকান শ্রবণী সিগারেট পরিচিত মণ্ডলীর মধ্যে একমাত্র আমিই খেতাম। ওর গন্ধের সঙ্গে আমার সত্তা জড়িত ছিল। হয়তো চেনা গন্ধ ওকে আগেকার অনেক কথাই মনে পড়িয়ে দিয়েছে, কিন্তু তবুও সে কোনো কথা বলল না। অন্যমনস্কভাবে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু তার সে দৃষ্টি আমার অসহ্য মনে হলো। সে চাওয়া যেন অন্য জগতের। আমি সহসা উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটটা শেষ করলাম। তারপর ফিরে দেখি সে সেই চেয়ারের ওপরেই ঘুমিয়ে পড়েছে, গভীর নিঃশ্বাস পড়ছে এবং তার সঙ্গে বুক ওঠানামা করছে। ঘড়ির দিকে চেয়ে দেখলাম রাত তখন একটা। একবার মনে হলো তাকে তখনই ভাগিয়ে দিই এবং তারপর বাড়ি চলে যেতে বলি। এ কীরকম ভদ্রতা যে রাত দুপুরে একজন পুরুষের বাড়িতে একা এসে একটি মেয়ে এইভাবে ঘুমোতে শুরু করবে? যে প্রয়োজনের খাতিরে তাকে এভাবে আসতে হয়েছে সেটা বলবার তো প্রয়োজন ছিল। জাগিয়ে দেবার জন্য কাছেও গেলাম, এবার ভাবলাম থাক কাজ নেই, একটু ঘুমিয়ে নিক, এখনই তো আর ভোর হয়ে যাচ্ছে না। তাছাড়া এখানে আসার দায়িত্ব তো তার, আমি তো তাকে ডাকিনি। কিন্তু এমন মুশকিলে আগে কখনো পড়েছি বলে তো মনে পড়ে না। ও যদি অমনিভাবে সারা রাত ওখানে বসে ঘুমোয় তাহলে ওর কত দূর যাবে আসবে জানি না, কিন্তু সকালে চাকরদের সামনে আমি লজ্জায় পড়ব। কিন্তু এতটা কাণ্ডজ্ঞানের অভাব যে সুলতার হবে আমি আশা করিনি। যে কথা বলবার জন্য এতটা পথ ছুটে এলো সে কথা না বলেই ওকে ঘুমিয়ে পড়ার এক অদ্ভুত কাণ্ড, এ আমি সমর্থন করতে পারছিলাম না। যদিও আমি তাকে আগে বিশ্রাম করতে বলেছিলাম, কিন্তু হয়তো ইচ্ছে করে ঘুমোয়নি, অজস্র ক্লান্তির ভারে ঘুমিয়ে পড়েছে। ভাবলুম কিছুক্ষণ ঘুমোক, তারপর তুলে দেব। আর একটা সিগারেট ধরিয়ে ঘর মায়ের পায়চারি করতে লাগলাম। তারপর আর একটা ধরালাম। রাত 1:30 বাজলো, তখনও সুলতা জাগবার লক্ষণ নেই। নিশ্চিন্ত আরামে সে ঘুমোচ্ছে, ক্লান্ত দেহ চেয়ারে ছড়িয়ে রয়েছে। একটা হাত চেয়ারের হাতলে, একটা হাত কোলে, ঘাড়টা কাত করে চেয়ারের পেছনের দিকে রেখে নিশ্চিন্তে আরামে সুলতা ঘুমোচ্ছে, যেন নিজের ঘরের বিছানা। খোপাটা ভেঙে চুলগুলো বুকের ওপর ছড়িয়ে পড়েছে। আমি ছাড়াই মহানিশায় বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ কোথাও জেগে নেই। সকলেই দিবসের কর্মক্লান্তি ঘোচাচ্ছে, পরদিনের প্রাণধারণের মর্মান্তিক সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে। সুলতা হয়তো কয়েক রাত্রে নিদ্রাহীনতা পুষিয়ে নিচ্ছে। থাক কি হবে ওকে দেখে তুলে মিছিমিছি কষ্ট দিয়ে, খানিক পরে নিজেই উঠবে প্রয়োজনের খাতিরে। ইতিমধ্যে দেহ মনের ক্লান্তিটা কাটিয়ে নিক, আমি বরং একটু চা তৈরি করি। আমার চোখে তো ঘুম আসবার কোনো সম্ভাবনাই নেই, সময়টাও কাটবে ভালো। এই ভেবে ধীরে সুস্থে স্টোভটা ধরালাম। তারপর চায়ের সরঞ্জাম নামিয়ে মেঝের একপাশে বসে ধীরে সুস্থে চা প্রস্তুত করলাম। দুটি কাপে চা ঢেলে সুলতার কাছে গিয়ে এবার তাকে বারবার ডাকতে লাগলাম, সুলতা সুলতা সুলতা। তাতেও যখন সে জাগল না তখন চেয়ার ধরে নাড়া দিতে লাগলাম, প্রথমে মৃদুভাবে তারপর জোরে, সুলতা সুলতা। এবার সে চোখ মেলে আমার দিকে তাকাল, সে দৃষ্টি যেন গোধূলির মতো ধূসর স্লান। বললাম অনেকক্ষণ ঘুমিয়েছো লতা, ভোর হয়ে আসছে, ঘুম ছাড়বার জন্য চা তৈরি করেছি, তারাও আনছি, খেয়ে নিয়ে এবার বলো আমায় কি হয়েছে, তোমায় আবার বাড়ি ফিরতে হবে। গিয়ে কাপ দুটি নিয়ে এলাম। তারপর দেখলাম পাশ ফিরে বসে সুলতা আবার ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্ত আরামে। আমি চিত্রাপিতের মতো দুহাতে দুটি কাপ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ভাবলাম দুরককে চাই, ও না খায় না খাবে, এত কষ্ট করে তৈরি করলাম, আমি চাই সদ্ব্যবহার কর। এই ভেবে বেশ আরামের সঙ্গে চায়ের চুমুক দিতে লাগলাম।
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ।
থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। কাপটা নামিয়ে রেখে অষ্টম সিগারেটটা ধরিয়ে ঘড়ির দিকে চেয়ে দেখলাম তিনটে। আর ভোরতে বিলম্ব নেই, সুলতাকে জাগাবার চেষ্টা করা বৃথা, বরং ওর বাড়ি গিয়ে জেনে আসা ভালো ব্যাপারটা কী। তারা থানায় খবর দেবার আগে আমি উপস্থিত হতে পারলে হাঙ্গামা বাড়ে না, কিন্তু সদর দরজা বন্ধ করবে কে? চাকরদের জাগানো চলে না, সুলতা জাগবে না। তারপর মোবাইলটা চট করে মাথায় এলো, একটা তালা নিয়ে নিচে গেলাম এবং সদর দরজায় সেটি লাগিয়ে রাস্তায় পা দিলাম। তখন পূর্ব দিগন্তে আলোর ছোঁয়াচে লেগেছে, দু একজন পথচারীর দর্শন পাওয়া যাচ্ছে। সুলতার কিছুক্ষণ পরেই হয়তো উঠবে, তারপর নতুন পারিপার্শ্বিকের সঙ্গে নিজেকে যাহোক করে মানিয়ে নেবে। হন্তদন্ত করে পা চালিয়ে দিলাম, তারপর একটা রিক্সা মিলে গেল। তাড়াতাড়ি তাতে উঠে বসে জোরে চালাতে বললাম। আমার আশঙ্কা যে অমূলক ছিল না তা সুলতাদের বাড়ির কাছে যেতেই প্রমাণিত হয়ে গেল। সদর দরজা খোলা, রিক্সার ভাড়া চুকিয়ে দরজার কাছে দাঁড়াতেই দেখলাম উঠোনের পাশে দাওয়ায় অনেক ব্যক্তি বসে আছেন। সুলতার স্বামী হরপ্রসাদ তাদের মধ্যে অধবদনে মাথায় হাত দিয়ে। আমি উঠোনে গিয়ে দাঁড়াতে সে এগিয়ে এসে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল,
আরে আপনাকে এত রাত্রে অত দূরে কে খবর দিয়ে এলো?
খবর তো আমি দিতে এলাম, হেসে উত্তর দিলাম।
কিসের খবর?
সুলতার।
আপনি সুলতার খবর দিতে এসেছেন?
ততক্ষণে দাবার সকলে উঠে এসে আমাকে ঘিরে দাঁড়িয়েছে। আমি যেন কি অপরূপ বিস্ময়কর সংবাদ বহন করে এনেছি, তাদের বিস্ময় দেখে আমিও স্তম্ভিত হলাম। সারারাত্রি সুলতার দেখা নেই, অথচ তারই খবর দিতে এসেছি বলায় সকলে বিস্মিত হয়েছে। তে আমিও বিস্মিত কণ্ঠে বললাম, আমি সুলতার খবর দিতে আসবো না তো কে আসবে? সে যে আমার ঘরের চেয়ারে বসে ঘুমোচ্ছে। সহসা বজ্রপাত হলেও বোধহয় সকলে এতটা বিচলিত হতো না। কিন্তু হরপ্রসাদ নিঃশব্দে এগিয়ে এসে আমার হাত ধরে বলল,
আসুন ভাই, ঘরের ভেতরে আসুন।
হয়তো সকলের সামনে সে পারিবারিক গোপনীয় ঘটনার আলোচনা করতে চায় না, তাই তার পিছু পিছু ঘরে ঢুকে স্তম্ভিত হলাম। একটি তক্তপোষের ওপর মোটা তাকিয়ায় হেলান দিয়ে সুলতা ঠিক তেমনই কুকুরে শুয়ে আছে, ঠিক সেই রকমই চুলগুলো বুকের ওপর ছড়িয়ে পড়েছে, একটা শীর্ণ হাত তাকিয়ার এক প্রান্তে, অপর হাত কোলের ওপরে, মুখ তেমনই বিবর্ণ কালো। বজ্র হাতের মতো দাঁড়িয়ে রইলাম। হরপ্রসাদ বলল,
কিছুদিন ধরে সাংসারিক খুঁটিনাটি নিয়ে সুলতা মানসিক রোগগ্রস্তের মতো ব্যবহার করছিল। জানি না কোথায় তার এই অশান্তির মূল। আমি কাজ নিয়ে এত দূর ব্যস্ত ছিলাম যে তার সব খবর সবসময় রাখতে পারিনি। তারপর আজ রাত 12টার পর পোড়া গন্ধে আমার ঘুম ভেঙে ওঠে। দেখি তার সর্বাঙ্গে আগুন জ্বলছে। বাইরের ওই পাড়া প্রতিবেশীরা ছুটে এলেন, ডাক্তারও ডেকে আনা হয়েছিল, কিন্তু সুলতাকে আর রাখা গেল না।
এই বলে সে নিঃশব্দে সেই তক্তপোষেরই এক প্রান্তে বসে পড়ল। আমি দাঁড়িয়ে বিমনা হয়ে ভাবতে লাগলাম, আমার ঘরে সুলতা এখন কি করছে?
আপনারা শুনছিলেন আশু চট্টোপাধ্যায় রচিত রাত্রির অতিথি। পাঠকের চরিত্রে ঝন্টু এবং হরপ্রসাদের চরিত্রে সৌরভ। শেষ হলো আজকের গল্প রাত্রির অতিথি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভৌতিক রোমাঞ্চকর গল্পে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।